to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরুতেই আপনাদের সকলকে ঋতুরাজ বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আপনার স্বাস্থ্যে আমি থাকছি অর্চি আপনাদের সাথে, প্যানেলে আছে সাদীপ এবং আমাদের সাথে থাকছেন বিশেষ একজন অতিথি। আপনারা জানেন প্রত্যেক মাসের শেষ বুধবার আমরা চেষ্টা করি আপনার স্বাস্থ্যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন একজন চিকিৎসক, যার সাথে আমরা কথা বলি, তার বিষয়ে জানি এবং কোন একটি পার্টিকুলার ডিজিজ নিয়ে কথা বলি। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আপনারা আমাদের কল করতে পারেন, আপনার মনে যদি সেই ডিজিজটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সঙ্গে চিকিৎসককে আপনারা ফোন করে এই অ্যান্সারটি জেনে নিতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ডক্টর আনোয়ার, আমরা তার সাথে আজকে কথা বলবো, তার পছন্দের গানগুলো শুনবো এবং বেশ কিছু কমন ডিজিজ আমার মনে হচ্ছিল, স্পেশালি যেটা হচ্ছে একটা কমন অস্ট্রেলিয়াতেও বাংলাদেশে ডায়াবেটিস, সেটি নিয়ে আমি কথা বলতে চাই ওনার সাথে। বাট তার আগে আমি আমার শ্রোতা বন্ধুদের তার সম্পর্কে একটু বলে নিতে চাচ্ছি। ডক্টর আনোয়ারুল হক 1980 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে MBBS সম্পন্ন করেন। এরপর 1984 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রুরাল হেলথ সেন্টারে কর্মরত ছিলেন। এরপর বিদেশের মাটিতে তার পদার্পণ। 1994 সাল পর্যন্ত নাইজেরিয়া, লিবিয়াতে কাজ করেছেন। নিউজিল্যান্ডে মাইগ্রেশন করেন 1996 সালে। এরপর এখানে আসার পর তিনি পাবলিক হেলথের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন ক্রাইস্টচার্চ মেডিকেল স্কুল থেকে। কয়েক বছর পর্যন্ত একই মেডিকেল স্কুলে রিসার্চ ফেলো হিসেবে নিয়োজিত ছিলেন এবং গবেষণা করছিলেন ডায়াবেটিস এবং লিপিড বিষয়ে। এরপর 2001 সালে ব্রিসবেনে তিনি এখানে রিলোকেট করেন। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত বিভিন্ন পাবলিক হসপিটালে তিনি কর্মরত ছিলেন। জিপি হিসেবে 2007 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন। বর্তমানে ক্যাম্বু অ্যাবরিজিনাল হেলথ সেন্টারে ইপসুইচে আছেন এবং তার ইন্টারেস্টের বিষয় হল বিভিন্ন ক্রনিক ডিজিজে। মেডিসিন প্র্যাকটিস ছাড়াও তার বিভিন্ন শখের মধ্যে একটি হল গান শোনা, ঘুরতে যাওয়া, এছাড়া উনি করেন ফ্রিল্যান্সিং, রাইটিং এবং ফটোগ্রাফি। তার সহধর্মিনী ডক্টর দিলারা বেগম এবং দুজন ছেলে যারা পড়াশোনা শেষ করে নিজ নিজ ক্ষেত্রে চাকরিরত আছেন, তাদেরকে নিয়ে ডক্টর আনোয়ারের সুখের সংসার। আমরা এখনই তার সাথে কথা বলবো এবং তার বিষয়ে জানবো, তার পছন্দের গানগুলো শুনবো। ডক্টর আনোয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম আর্চি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমরা খুব সৌভাগ্যবান যে আপনারা ব্যস্ত, তারপর যে আপনারা আমাদের সময় দিয়ে আমাদের অনুষ্ঠানে আসেন, সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ বোধ করি যে আপনারা যে সময় দেন আমাদেরকে বিভিন্ন ডিজিজ সম্পর্কে বলেন। তো আমি আপনার কাছে আজকে ডায়াবেটিস সম্পর্কে আমার আসলে কিছু জিজ্ঞাসা ছিল, এটা নিয়ে আমি কিছু প্রশ্ন করতে চাই। তো আমি আর সাদীপ এটা নিয়ে কথা বলছিলাম, তো ডায়াবেটিস নিয়ে সাদীপ তোমার একটা প্রশ্ন ছিল।
ডায়াবেটিস সম্পর্কে আমরা সবসময় একটা কথা অনেকের কাছ থেকে শুনে এসেছি, সত্য বা মিথ্যা জানি না, যে ডায়াবেটিস নাকি অনেক রোগেরই মূল কারণ, এটা নাকি অনেক রোগের উৎস। তো এটা আসলে কতটুকু সত্যি এবং ডায়াবেটিসের কারণে আসলে কি কি রোগ হতে পারে, সো এটা যদি আমরা জানতে পারি আমার মনে হয় আমাদের শ্রোতা যারা আছেন ওনারাও সতর্ক থাকতে পারবেন।
ধন্যবাদ সাদীদ, তুমি আসলে যথার্থই বলেছ। ডায়াবেটিস এটা আসলে একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেটা কিনা শরীরের যে কোনো অর্গ্যানকেই আসলে ইনভলভ করতে পারে। তো এ কারণেই কিন্তু বলা হচ্ছে যে ডায়াবেটিসটা এমন একটা রোগ যেটা সব রোগের সূত্র এখান থেকে, এটা বললেও হয়তো ভুল বলা হবে না। যেমন ডায়াবেটিস আসলে শরীরের ব্লাড ভেসেলগুলো এবং নার্ভগুলোকে এফেক্ট করে। তো ব্লাড ভেসেল এবং নার্ভ এফেক্ট হওয়ার জন্যে শরীরের যে কোনো অর্গ্যান কিন্তু এফেক্টেড হতে পারে। আমাদের মেডিকেলের পরিভাষায় আমরা বলি ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন আর মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন অব ডায়াবেটিস। তো ব্যাপারটা হল ম্যাক্রোভাসকুলার অর্থ হল যে বড় বড় আর্টারিগুলো এফেক্টেড হয়, ড্যামেজ হয়ে যায় ডায়াবেটিসের জন্য। তো যখন এটা আমাদের হার্টে করোনারি আর্টারিকে ড্যামেজ করবে তখন স্বভাবতই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই জন্য একটা সাধারণ লোকের তুলনায় একটা ডায়াবেটিক রোগীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেক বেশি। একইভাবে ব্রেনের যখন কোনো আর্টারিকে ড্যামেজ করে এই ডায়াবেটিস তখন স্ট্রোকের আশঙ্কাটাও বেড়ে যায়। একইভাবে ডায়াবেটিক রোগীর স্ট্রোকের আশঙ্কা সাধারণ লোকের থেকে আসলে অনেক বেশি। তো এভাবে চিন্তা করলে দেখা যায় যে ডায়াবেটিস আসলে যে কোনো রোগের জন্ম দিতে পারে। আর এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটো কিন্তু আমাদের যে আমরা যে বলি মর্টালিটি এবং মর্বিডিটি, দিস আর দ্য টু মেইন ডিজিজেস দ্যাট কজেস মোস্ট অব দ্য মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি। এবং এটা কিন্তু শুধু এই অস্ট্রেলিয়াতে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি দেখি তো স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটো কিন্তু প্রধান কারণ মানুষের শারীরিক প্রবলেমের এবং মৃত্যুর। মাইক্রোভাসকুলার কমপ্লিকেশনের কথায় যদি আসি, ডায়াবেটিস কিন্তু ছোট ছোট যে সমস্ত সূক্ষ্মানুসূক্ষ্ম যে সমস্ত ব্লাড ভেসেল আছে এগুলাকেও এফেক্ট করতে পারে। তো একটা হল এটা যখন রেটিনাতে করে, রেটিনা এফেক্ট করে, তখন আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা দৃষ্টিশক্তিকে ইম্পেয়ার করে, ব্লাইন্ডনেসও করতে পারে। আবার এটা যখন কিডনিতে এফেক্ট করে, কিডনির নেফ্রনগুলোকে ড্যামেজ করে ফেলে, এজ এ রেজাল্ট কি হয়, তো ওখানে যে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাবে। তো এই যে ডায়াবেটিস রোগী, ক্রনিক কিডনি ডিজিজের আরো অনেক কজ আছে কিন্তু ডায়াবেটিস একটা অন্যতম কজ। তো এভাবে আমরা দেখলে দেখা যাবে যে ডায়াবেটিস কিডনির ক্ষতি করছে, হার্টের ক্ষতি করছে, স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। আর একটা জিনিস হল, বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, আমরা অনেক সময় দেখি আমাদের অনেক রোগী আছে যারা আসলে কমপ্লায়েন্ট না, চিকিৎসা ঠিকমতো নেয় না, তো এদের মধ্যে কিন্তু পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের চান্সটা বেশি থাকে। তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হল যখন পায়ের একটা পেরিফেরিতে একটা আর্টারি যখন ইনভলভ হয়, তো তখন ওই ব্লাড সাপ্লাইটা তো বন্ধ হয়ে যেতে পারে। ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে আবার ওখানে নার্ভ ড্যামেজও হয়, নার্ভ ড্যামেজ হওয়ার জন্য তারা কেটে গেলে ব্যথাও পায় না, পুড়ে গেলে তখন ওটা অনুভবও করতে পারে না। তো এভাবে আসলে দেখা যায় যে একসময় দে এন্ড আপ ইন গ্যাংগ্রিন। তো যখন গ্যাংগ্রিন হয়ে যায়, স্বভাবতই গ্যাংগ্রিন তো আর কোনো চিকিৎসা নাই, এটার একমাত্র চিকিৎসা হল অ্যাম্পুটেশন। তো সুতরাং দেখতে পাচ্ছ যে ডায়াবেটিস কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। আর ডায়াবেটিস এমন একটা রোগ যেটা কিন্তু তোমার একটা হিউজ ফিনান্সিয়াল বার্ডেন যে কোনো দেশের হেলথ সিস্টেমের জন্য, এটা বাংলাদেশ বলো আর অস্ট্রেলিয়া বলো, তারা এত রিসোর্স কনজিউম করে। যেমন তাদের কার্ডিওলজিস্টের কাছে যেতে হয়, তাদের নেফ্রোলজিস্টের কাছে যেতে হয়, তাদের এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হয়, ইভেন সার্জনের কাছেও যেতে হয় অ্যাম্পুটেশনের জন্য। তো এই জন্য আমি বলবো যে তুমি যথার্থই বলেছো যে এটা সব রোগের সূত্র কিন্তু এখান থেকেই।
আচ্ছা, হ্যাঁ, আমরা বুঝলাম যে সত্যি আসলে আপনি এটা খুব সুন্দর করে আমাদের এক্সপ্লেইন করলেন। তো এই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে তো দেখি যে ডায়াবেটিস খুব কমন, তো অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটের প্রিভালেন্সটা কেমন, এটা যদি আমাদের একটু জানান।
ওভারঅল আমরা যদি ওভারঅল ওয়ার্ল্ড প্রিভালেন্সের দিকে দেখি, সাধারণত এটা অ্যাবাউট 5% অব দ্য পপুলেশন। তো অস্ট্রেলিয়াতেও এরকমই, তো অস্ট্রেলিয়াতে হয়তো একটু বেশিও, কারণ বুঝতে পারছো যে এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে লোকের জীবনযাত্রার মান অনেক ভালো, তাদের খাদ্যটা অনেক বেশি রিচ। তো এ কারণে অস্ট্রেলিয়ার রেট কিন্তু কোনো অংশে কম না। তো এখানে যেটা ওরা যেটা বলছে যে অস্ট্রেলিয়াতে প্রতিদিন প্রায় 280 জন।
ডক্টর আনোয়ার, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমাদের একটা প্রথম কলারকে আমরা পেয়েছি, আমরা একটু কলারের ফোনটি একটু নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শ্রোতা বন্ধু, আপনার নামটি বলুন এবং প্রশ্নটি করুন। ডক্টর আনোয়ার আছেন আমাদের সাথে। জি আপনি বলুন, ডক্টর আনোয়ার আমাদের সাথে আছেন, প্রশ্নটি শুনছেন, আপনি বলুন।
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম খালেদ, কেমন আছো তুমি?
হ্যাঁ ভালো আছি।
হ্যাঁ, তোমার কিছু জিজ্ঞাসা থাকলে বলো, শুনছি।
আমার প্রশ্নটা হচ্ছে যে আমি জানি আমার ফ্যামিলিতে বাবা মা দুজনের ডায়াবেটিস ছিল, আমি যতটুকু শুনছি যে ফ্যামিলিতে ডায়াবেটিস যদি থাকে বাবা মা, তাহলে তাদের ছেলে মেয়েদের 80% চান্স থাকে ডায়াবেটিস হওয়ার এবং 20% চান্স থাকে না হওয়ার। তো আমার প্রশ্নটা হচ্ছে এই তথ্যটা সঠিক কিনা, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের নিজেদের কোন অ্যাক্টিভিটি দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারি কিনা, যে এরকম করতে পারি কিনা যে আমাদের 80% চান্স হবে না যে ডায়াবেটিক হবে আর 20% হবে না, এরকম কোনো কিছু করা যায় কিনা, এটা যদি একটু বলতেন আমাদেরকে।
ওকে, অসংখ্য ধন্যবাদ খালিদ ভাই আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তরের জন্য ডক্টর আনোয়ারের কাছে যাব।
হ্যাঁ, ধন্যবাদ খালিদ।
আমরা প্রথমে কথা বলছিলাম যে প্রিভ্যালেন্সটা নিয়ে, তো আমরা এটা নিয়ে কথা শেষ করে খালিদ ভাই অবশ্যই আপনার প্রশ্ন উত্তরের কাছে যাচ্ছি।
হ্যাঁ অর্চিত, তো যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড অস্ট্রেলিয়াতে তোমার প্রতিদিন 280 জন লোক তারা নতুন করে তারা প্রতিদিন ডায়াগনোজড হয় অ্যাজ হ্যাভিং ডায়াবেটিস। জানা মতে অস্ট্রেলিয়াতে 1.2 মিলিয়ন পিপল আছে যারা ডায়াবেটিসে ভুগছে, আর ধারণা করা হয় যে আরও 500,000 পিপল আছে যাদের ডায়াবেটিস আছে বাট দে আর নট অ্যাওয়ার অফ ইট, তো এটা আনডায়াগনোজড। তো এটা ধরলে 1.2 and 500,000, সো ইটস অ্যাবাউট 1.7 মিলিয়ন পিপল, হুইচ ইজ অলমোস্ট 6-7% অব দ্য পপুলেশন, তাই না? তো একটা বিরাটই বলা চলে আর কি।
সেটাই, তার মানে প্রিভ্যালেন্সটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া তো আসলে কম না। তো শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন অনুষ্ঠানটি, এবং আপনারা জানেন যে আজকে অনুষ্ঠানে আপনারা আমাদের ফোন করতে পারেন। যে নম্বরটিতে ফোন করবেন সেটি হল 04698 97 179। আপনাদের সাথে আমাদের সাথে থাকুন এবং শুনতে থাকুন। চলুন আমরা এবার একটি গান শুনে আসি। আজকে আমরা যতগুলো গান শুনব সবগুলো ডক্টর আনোয়ারের খুবই প্রিয় গান। প্রথমে আমরা শুনব বারী সিদ্দিকীর বিখ্যাত গান আমার গায়ে যত দুঃখ সয়। সাথে থাকুন আমাদের।
আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে দাহাল, বন্ধু আরে কর তোমার মনে দাহাল, আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে দাহাল, বন্ধু আরে কর তোমার মনে দাহাল। তোমার মনে দাহাল,
শ্রোতা বন্ধুরা, আবার আপনাদের মাঝে ফিরে এলাম অনুষ্ঠানটি নিয়ে। তো আমাদের সাথে একজন কল ওয়েটিং এ আছে। হ্যালো।
হ্যালো, আমি রাদিয়া বলছি সুইচ থেকে।
রাদিয়া, আচ্ছা রাদিয়া, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। তো আমাদের সঙ্গে ডক্টর আনোয়ার আছেন, তুমি তাকে প্রশ্নটি করতে পারো, তোমার প্রশ্ন।
জি, আমার প্রশ্নটা ছিল যে ফ্যামিলিতে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমার স্ক্রিনিং কখন করা উচিত, কারণ ডায়াবেটিস সাধারণত জেনারেশন টু জেনারেশন পাস করে।
অসংখ্য ধন্যবাদ দীপ্তি প্রশ্নটি করার জন্য। আমাদের অনুষ্ঠান শুনতে থাকো, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ। তো আমরা একটু আগে যার কলটি পেয়েছিলাম, খালেদ ভাই আপনি ফোন করলেন, তো আপনার প্রশ্ন এবং এই দুটি প্রশ্ন বেশ সিমিলার, তো আমি দুইটি প্রশ্নের উত্তরের জন্যই ডক্টর আনোয়ারের কাছে চলে যাচ্ছি।
ধন্যবাদ খালেদ, তোমার প্রশ্নে আসি। তোমার প্রশ্নের যে প্রথম প্রশ্নটা যেটা তুমি করেছ, আসলে ব্যাপারটা ঠিক ওরকম না। টাইপ টু ডায়াবেটিসের কারণ যদি আমরা খুঁজি তো দুটো জিনিস আছে, একটা হলো জেনেটিক মেকআপ, আর একটা হলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এর মধ্যে আসলে লাইফ স্টাইল, ডায়েট, এক্সারসাইজ, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। তো এই জন্য 80-20 এটা বলাটা মনে হয় ঠিক হবে না। তবে ডেফিনেটলি যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, পার্টিকুলারলি তোমার যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের ডায়াবেটিস আছে, বাবা মা ভাই বোনদের, তাদের ক্ষেত্রে এই রিস্কটা অনেক বেশি। কিন্তু আসলে ঠিক ওইভাবে 80-20 এটা ঠিক না। আচ্ছা, তোমার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটাতে চলে যাচ্ছি। তো ওই যে আমি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কথা বললাম, দোজ আর মডিফাইবল। তুমি এটা তোমার হাতে, তাই না, এটা তুমি মডিফাই করতে পারো। তো যখন তুমি জানো যে তোমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তোমার বাবা মা সাফার করেছেন, তো তখন তোমাকে সাবধান হয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ, ইউ হ্যাভ টু ইট হেলদি, তোমাকে ওয়েট কন্ট্রোলে রাখতে হবে, স্মোকিং করলে স্মোকিং স্টপ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো করলে তোমার ওই রিস্কটা কিন্তু অনেক কমে আসবে। যদিও তোমার জেনেটিক একটা মেকআপ আছে, ডায়াবেটিসের একটা সম্ভাবনা ওখান থেকে যাবে, তারপরেও তুমি যদি একটা লাইফস্টাইল পরিবর্তন আনতে পারো, এই রিস্কটা কিন্তু অনেক কমে আসবে।
আচ্ছা, আর রাদিয়া যে আমাদের বলল যে স্ক্রিনিংটা সম্পর্কে, ওইটা সম্পর্কে কি আমাদের একটু জানাবেন প্লিজ।
আচ্ছা, এখন দীপ্তির প্রশ্নটা, রাদিয়ার প্রশ্নটাই চলে যাচ্ছি। রাদিয়া যেটা জানতে চেয়েছে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, তবে এ ব্যাপারে কিন্তু আসলে কোনো জেনারেল কনসেনসাস নেই। তো এটা ডেফিনেটলি বাবা মা ভাই বোন যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের রিস্কটা তো আসলে অনেক বেশি, এটা সত্যি কথাই। তো এখানে যেটা বলে যে যদি রিস্ক ফ্যাক্টর থাকে, ঠিক আছে, তাহলে স্ক্রিনিং করাটা ভালো, এটা সত্যি কথাই। তবে সেই স্ক্রিনিংটা আমার মতে এক্সপার্টরা আসলে বলে যে তিন বছর পর পর করলেই হয়। তো তোমার প্রশ্নটার সোজা সাপটা জবাবটা এরকম হবে যে তুমি প্রতি তিন বছর পর পর স্ক্রিনিং করবে। তো এখানে আমি একটু অ্যাড করি, এই এই স্ক্রিনিংটা কিন্তু জাস্ট তোমার ব্লাড সুগার দেখা না, তুমি তোমার জিপির কাছে যাবে, একটা থরো হেলথ চেক করবে। কেননা যখন তোমার ডায়াবেটিসের সম্ভাবনা থাকে তার সাথে সাথে কিন্তু তোমার লিপিডটাও হাই হতে পারে, তোমার হাই ব্লাড প্রেশার থাকতে পারে। তো যখন তুমি ডাক্তারের কাছে যাবে, জিপির কাছে যাবে, তো জিপি তোমাকে একটা কম্প্রিহেন্সিভ একটা হেলথ চেক করে দিবে। তো এটা এটার মধ্যে ম্যান্ডেটরি হল ব্লাড প্রেশার দেখা, তারপরে তোমার কোলেস্টেরল দেখা, ব্লাড সুগার দেখা, থাইরয়েড ফাংশন দেখা। থাইরয়েডটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এটা কিন্তু অনেক রোগের জন্য রোগের কারণ হতে পারে। তো এই যে জিনিসগুলো আমি বলবো যে ইট শুড বি লাইক এ বান্ডেল, তুমি যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার তোমার, এবং এই পরীক্ষাটা তুমি এভরি থ্রি ইয়ারলি যদি করো আমার মনে হয় দ্যাট ইজ এনাফ।
চমৎকার একটি উত্তর আমরা শুনলাম। আসলে দেখেন সবার এরকম একটা জিজ্ঞাসা থাকে, যাচ্ছে আমার ফ্যামিলিতে আছে, আমি কি করবো কি করবো না, বা কোন টেস্টটা করা উচিত কোনটা উচিত। আমার মনে হয় শ্রোতা বন্ধুরা আপনারা আজকে একটা ক্লিয়ার কনসেপ্ট পেলেন যে আসলে কখন করবেন এবং কিভাবে করবেন। তো আমি আমার পরবর্তী প্রশ্নে ডক্টর আনোয়ারের কাছে যাচ্ছি। তো আমরা তো জানি ডায়াবেটিস কয়েক ধরনের আছে, টাইপ ওয়ান, টাইপ টু। তো আমি জানতে চাচ্ছি মানে একটু ডিটেলস বলেন যে কোনটা টাইপ ওয়ান, কোনটা টাইপ টু, কাদের টাইপ ওয়ান হয়, কাদের টাইপ টু।
আচ্ছা, ধন্যবাদ অর্চি, খুব সুন্দর একটা প্রশ্ন। টাইপ ওয়ান ডায়াবেটিসটা খুব সোজা কথায় যদি চিন্তা করো, যেখানে কোনো ইনসুলিন নেই, সো দের ইজ নো ইনসুলিন অ্যাভেলেবল। আচ্ছা, তো এটাকে বলছে যে এটা একটা অটো ইমিউন ডিস্ট্রাকশন হয়, প্যানক্রিয়াটিক যে বিটা সেল যেগুলো তোমার ইনসুলিন তৈরি করে, তো এই বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়। এটা হতে পারে একটা ইমিউন রিয়াকশনের জন্যে। শরীরের ইমিউন রিয়াকশনটা কিরকম, শরীরের যে আমাদের যে ইমিউন সিস্টেম এটা নিজের সেলকেই ভুল করে, চিনতে ভুল করে, ভুল করে ওটাকে হয়তো ডিস্ট্রয় করে ফেলে। তো এই যে সেলগুলো যদি একবার ডিস্ট্রয় হয়ে যায় তো এখানে এগুলো কিন্তু আর রিজেনারেট করে না, যার জন্য টাইপ ওয়ান ডায়াবেটিস যখন হবে দে উইল বি অন ইনসুলিন ফর দ্য রেস্ট অব দেয়ার লাইফ। তো সাধারণত এই যে ম্যানিফেস্টেশনটা হয় এটা কিন্তু এটা হয় সাডেন অনসেট। আর আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা দেখি যে এটা কিন্তু ইয়াং চিলড্রেনদের প্রথম ম্যানিফেস্টেশনটা হয়। অনেক সময় আমাদের প্র্যাকটিসে আমরা দেখি যে বাচ্চা নিয়ে আসে মায়েরা কিংবা বাবারা, যে বাচ্চা খুব সিক, বাচ্চা কিন্তু খুবই সিক থাকবে, হয়তো বলবে পেটে ব্যথা, তারপরে ডিহাইড্রেশনের সাইন সিমটম পাওয়া যাবে। তারপরে তো এই যে সিক বাচ্চা, অনেক সময় আমরা একটা ডায়াগনোসিস, কিন্তু এই ডায়াগনোসিসটা কিন্তু ভুল করলে চলবে না। এই এই ধরনের বাচ্চা তার মানে তারা ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে আক্রান্ত। তো এই ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস যখনই হয়ে যাবে সেই বাচ্চার কিন্তু হসপিটাল ট্রিটমেন্ট লাগবে। আর আমরা জিপিরা যখন এই বাচ্চাটাকে যদি আমরা হসপিটালে পাঠাতে ফেল করি সেটা হবে একটা ডিসাস্টার। তো এইভাবে কিন্তু এই প্রেজেন্টেশনগুলো আসে। তবে আবার কিন্তু অ্যাডাল্ট অনসেটও কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস হতে পারে, তবে আমি আর অত ডিটেলসে যাব না, আমি টাইপ টু তে চলে যাচ্ছি। টাইপ টু যেটা সেটা সেখানে বলা হচ্ছে যে এটা হল রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন তৈরি হচ্ছে শরীরে কিন্তু পর্যাপ্ত না। আর টাইপ টু যেটা সেটা হল মোস্ট কমন, ইট ইজ অ্যাবাউট 85% অব দ্য ডায়াবেটিক পিপুল দে আর হ্যাভিং টাইপ টু ডায়াবেটিস। অনলি টাইপ ওয়ান ডায়াবেটিস এটা হল অনলি 10% এর মতো। তো এই যে 85% অব দ্য পিপুল এদের যে ডায়াবেটিসটা হয় ইউজুয়ালি এটা মিডল এজে হয়। তবে ইদানিং আমরা দেখছি অনেক ইয়াং পিপুল কিন্তু আসছে, যারা টোয়েন্টিজ, অ্যাট দেয়ার টোয়েন্টিজ, 25-30 তাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু সম্পূর্ণভাবে লাইফস্টাইলের জন্য। তো এই যে অস্ট্রেলিয়াতে আগেই আমি যেটা বলেছি যে খাবারের এত ছড়াছড়ি, এই খাবার থেকে কিন্তু এই লাইফস্টাইল যেটা আমরা যদি ঠিকমতো মেনটেন না করি তো দ্যাট ক্যান কজ ডায়াবেটিস।
আচ্ছা, তাহলে দুটা টাইপ সম্পর্কে আমাদের কিন্তু বেশ কিছুটা ধারণা হলো যে কোনটা টাইপ ওয়ান আর টাইপ টু কাদের বেশি হয়। আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে আরো, তার আগে চলুন আমরা উনারই ডক্টর আনোয়ারে আরেকটি পছন্দের গান শুনে আসি, দিলরুবা খানের বিখ্যাত গান ভ্রমর কয়োগিয়া।
ভ্রমর কয়োগিয়া 4EB Open Day is on October 29 from 11 a.m. to 3 p.m. The day will be a great opportunity to meet station staff and broadcasters. Delicacies from around the world will also be on sale. So why not come along to the 4EB Open Day? Support your group and support the station. October 29 from 11 a.m. to 3 p.m. at 4EB FM, 140 Main Street, Kangaroo Point. For more information, call the station on 3240 8600.
You're listening to the iHeart 4EB Radiothon.
From October 7 to 16, 4EB will be calling out for donations. Donations can be tax deductible, or you can enter into the major prize draw where you could win a $2,000 travel and accommodation voucher courtesy of Canale Travel, a return flight to Sydney courtesy of Target Travel and Tours, or one of many more amazing prizes. To donate, call the Radiothon number now, 32408688, or visit the website to donate online, 4eb.org.au. More prizes are yet to be announced, so stay tuned to the iHeart 4EB Radiothon.
ফিরে এলাম বিরতির পরে। শুনছেন ব্রিসবেন বাংলা রেডিও 98.1 FM। বুধবার রাত 8:30 যথারীতি মাসের শেষ বুধবার শুনছেন আপনার স্বাস্থ্য। তো এই পরিসরে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আর আগামী 29 তারিখ শনিবার সন্ধ্যা 6টায় সোসাইটি অব বাংলাদেশি ডক্টর্স কুইন্সল্যান্ড আয়োজন করছে মুখরিত জীবন নামে একটি সঙ্গীত সন্ধ্যা। এই সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের বিখ্যাত দুজন শিল্পী, লেজেন্ডারি নকিব খান এবং নতুন প্রজন্মের এলিটা করিম। তো আপনারা যারা এখনও এই অনুষ্ঠানের টিকিট করেননি, আমরা অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন টিকিট কেটে ফেলুন। এই বসন্তের সুন্দর সন্ধ্যায় আপনি অবশ্যই, আমরা মনে করি যে, অনুষ্ঠানটি উপভোগ করবেন। টিকিট কিনতে বা টিকিট সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনারা যোগাযোগ করতে পারেন ডক্টর নীলার সাথে। তার ফোন নাম্বার 04032176888। আর অনুষ্ঠানটি হবে অ্যাংলিকান কলেজ, 189 জাংশন রোড, ক্যানন হিল। তো অর্চি, তোমার কাছে ফিরে যাচ্ছি আবার।
সাদিক, তোমাকে ধন্যবাদ, তুমি এই আমাদের জানিয়ে দিলে। যারা এখনো জানে না, টিকিট করেনি, তারা এখন করে নিতে পারবে। তো সাদিক, আমাদের একটা কলার ছিল, তো আমি কলারের কাছে চলে যাচ্ছি। হ্যালো শ্রোতা বন্ধু, আপনার নামটি বলুন এবং ডক্টর আনোয়ার আছেন আমাদের সাথে, তাকে প্রশ্নটি করতে পারেন। হ্যালো,
আমি মারুফ বলছি ব্রিজ থেকে। আমার প্রশ্নটি ছিল ডক্টর আনোয়ারের কাছে,
মারুফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে ফোন করার জন্য। আমাদের সাথে থাকুন এবং অনুষ্ঠানটি উপভোগ করতে থাকুন, ধন্যবাদ। তো আমরা এই বিষয়ে মাত্র কথা বলছিলাম যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, এবং আমাদের কলারের প্রশ্নটি একদম পারফেক্ট। তো ডক্টর আনোয়ারের কাছে এর উত্তরের জন্য চলে যাচ্ছি।
ধন্যবাদ মারুফ, তোমার প্রশ্নটির উত্তরে যাচ্ছি। তো টাইপ 2 এর রিস্ক ফ্যাক্টর কিন্তু অনেক। প্রথমে আমি বলবো জেনেটিক মেকআপ। যদি ফ্যামিলি হিস্ট্রি অব ডায়াবেটিস থাকে, পার্টিকুলারলি যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি ডায়াবেটিস থাকে, তো এটা একটা বিরাট রিস্ক। এরপরে আসছে ওভারওয়েট, ওবেস পিপল। আর একটা জিনিস হলো যে, যেটা অ্যাবডোমিনাল গার্থ, যেটা আমরা বলি যে পট বেলি যাদের, তো এদের কিন্তু ডায়াবেটিসের রিস্ক অনেক বেশি। তো ইদানিং এটা বলছে যে অ্যাবডোমিনাল গার্থটা কিন্তু একটা, ইট কুড বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস, অ্যান্ড ইট কুড বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এইটা, এই ব্যাপারে সবাইকে সাবধান হতে হবে যে একটা পট বেলি রাখা যাবে না। তো এরপরে চলে যাব, এখানে আর একটু বলতে চাই যে আসলে মেয়েদের বেলায় যেটা বলে যে ওয়েস্ট সার্কমফারেন্স শুড বি অ্যারাউন্ড লেস দেন 80 সেন্টিমিটার অথবা 31.5 ইঞ্চেস, এর থেকে বেশি যদি হয় তখন রিস্কটা বেশি। আবার ছেলেদের বেলায় ওয়েস্ট সার্কমফারেন্স শুড বি 90 সেন্টিমিটার, উইচ ইজ 35.5 ইঞ্চেস, এর থেকে বেশি যদি হয় তাতে ডায়াবেটিসের রিস্কটা বেশি। সেডেন্টারি লাইফস্টাইল, এটা একটা রিস্ক ফ্যাক্টর। ইন্ডোলেন্ট পার্সন বলতে বোঝায় যারা মানে একটু লেজি টাইপের আর কি। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ঢাকা শহরের কথা যদি আমরা চিন্তা করি, লোকের তো মুভ করার কোনো জায়গা নাই
সত্যি।
হ্যাঁ, তো এরা করে কি, ওই বিছানা থেকে উঠে সকালে অফিসে যায়, অফিস থেকে এসে আবার ওই টিভির সামনে বসে পড়ে, টিভি দেখছে, আবার শুতে চলে যায়। তো এদের কিন্তু আসলে লাইফস্টাইলটাই এরকম যে অ্যাক্টিভিটিসের কোনো স্কোপই নাই। তো এইটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস অ্যান্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো একই কথা ল্যাক অফ এক্সারসাইজ অ্যাক্টিভিটিস, যারা অ্যাক্টিভিটি করছে না, এক্সারসাইজ করছে না, তাদের রিস্কটা বেশি। ডায়েটের কথা যদি বলি, জাঙ্ক ফুড অবভিয়াসলি একটা রিস্ক ফ্যাক্টর, অনেকেই কিন্তু জাঙ্ক ফুড অ্যাডিক্টেড। অনেক বাচ্চা আছে যারা সফট ড্রিঙ্ক ছাড়া পানি তো খাই না বলতে গেলে। ইভেন আমরা অনেক পেশেন্ট পাই যারা কিন্তু ওই সারাদিনই সফট ড্রিঙ্ক খায়, পানি খায় না, তো এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর হতে পারে। স্মোকিং অবশ্যই মেনশন করতে হবে, স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। আর কিছু আনইউজুয়াল জিনিস আছে যেগুলো হয়তো সবাই জানে না, যেমন একটা জিনিস হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা বলি, তো এটার ম্যানিফেস্টেশনটা হল যে এরা স্নোর করে, দে স্নোর, তো যারা স্নোর করে দে কুড বি সাফারিং ফ্রম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আর এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি থাকে তাহলে এটাও কিন্তু ডায়াবেটিসের একটা রিস্ক ফ্যাক্টর। আমার মনে হয় আমি এখানেই শেষ করব।
আসলে আপনি স্পেশালি যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে বলেন, আমার মনে হয় না যে সাধারণ মানুষ এই বিষয়টি এই সম্পর্কে জানে, তো আপনাদের আজকে ধারণা থাকলো যে আসলে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি।
এখানে আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করলাম, তো আমার একটা অ্যাডভাইস থাকবে যে যাদের পার্টনার যদি মনে করে যে তার পার্টনার ইজ স্নোরিং, তাহলে তাদের কিন্তু একটা স্লিপ স্টাডি করা উচিত, ডাক্তারকে দেখিয়ে একটা স্লিপ স্টাডি করা উচিত। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার কিন্তু এখন খুব ভালো চিকিৎসা আছে, তো আগে এটা লোকে কিন্তু এই ব্যাপারে এতটা সজাগ ছিল না, কিন্তু এখন যেহেতু চিকিৎসা আছে স্নোরিংটা কিন্তু ই করা ঠিক হবে না, মানে ওটাকে
ডায়াবেটিসের জন্য লাইফস্টাইল মডিফিকেশন এই জিনিসটা হলো মানে সব এটার মেইন ওষুধ বলতে গেলে, কারণ অনেক মানুষ আছে যারা ওষুধ খাচ্ছে তাও ডায়াবেটিস কন্ট্রোল হয় না, বা চেষ্টা করছে তারপর আনকন্ট্রোল ডায়াবেটিস, যেটার কারণে পরবর্তীতে সে হয়তো অনেক কমপ্লিকেশনের সম্মুখীন হচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে লাইফস্টাইল মডিফিকেশন ইন আ ডায়াবেটিক পেশেন্ট এটা বলতে আসলে আমরা কি বুঝি, একটু এলাবোরেটলি আপনার কাছে জানতে চাই।
আচ্ছা অর্চি, তো বলতে গেলে ডায়াবেটিসের লাইফস্টাইল মডিফিকেশন কথাগুলো কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, আবারও এগুলোকে একটু সাজিয়ে বলবো আর কি। তো ডায়েটে চলে আসি, হেলদি ডায়েট খেতে হবে, লটস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিস। ওকে, তো এখন যেটা বলে যে অস্ট্রেলিয়ান যেটা বলে রিকমেন্ডেশন যে 5 সার্ভিংস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিস, which is a very good thing. To eta hote pare ekta serving hote pare, one serving of fruit hote pare just ekta kola othoba ekta choto apple othoba half a cup of steamed vegetable or whatever. To erokom 5 ta serving of fruits and veggies jodi amra khai seta kintu khubi shasthokor hobe.
Acha
acha, er pore ashbo shobhabotoi amader shobari low fat low sugar খাবার পছন্দ করা উচিত। তো আমরা যখন সুপার মার্কেটে বাজার করব, এটা এই ব্যাপারটা যদি আমরা মাথায় রাখি যে আমাদের লো ফ্যাট লো সুগার খেতে হবে, তো ওইভাবে আমরা বাজারটা করব। সফট ড্রিঙ্ক শুড বি অ্যাভয়েডেড, কর্ডিয়াল, ফ্রুট জুস। অনেকে ফ্রুট জুস মনে করে যে এটা বোধ হয় কোন দোষের কিছু না, কিন্তু একটা জিনিস যে ফ্রুট জুসে কিন্তু শুধু ফ্রুট জুসই থাকে না, প্রচুর পরিমাণে সুগার ওটার সাথে মিক্স করা হয়, তো এ কারণে ফ্রুট জুস খাওয়াটা কিন্তু আসলে অতটা হেলদি না।
আচ্ছা,
বরং আস্তা ফ্রুট খাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এরপরে আমি চলে যাব কিচেনে। কিচেনে যখন আমরা রান্না করি, মিট যখন আমরা রান্না করি, তো সমস্ত ফ্যাটগুলো ট্রিম করে ফেলতে হবে। ফ্যাট সহ রান্না করা যাবে না, গ্রিল্ড মিট ইজ বেটার দেন ফ্রাইড মিট, ফ্রাইড এটা তো সবাই জানেন। সুপার মার্কেটে গেলে লো ফ্যাট যদি আমাদের সামর্থ্য থাকে আমরা লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট কেনার চেষ্টা করব, এটাও হেলদি একটা লাইফস্টাইল হতে পারে। কার্বোহাইড্রেটের ব্যাপারে যখন আমরা চিন্তা করব, লো জিআই একটা কথা আছে যে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, যে সমস্ত ফুড যে সমস্ত কার্বোহাইড্রেট সেগুলো কিন্তু বেটার দেন আদার কার্বোহাইড্রেট। লাইক যেমন আমরা যদি চাউল কিনি আর আমাদের যদি সামর্থ্যে থাকে তাহলে বাসমতিটা খাওয়া হবে সবচেয়ে ভালো, কেন এটা হল লো জিআই। একইভাবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট সবসময় ভালো, যেমন আপেল, এটা কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটা শরীরের মধ্যে এটা ভাঙতে একটু সময় লাগে, তো যেটা আমরা চেষ্টা করব রেডি সুগারটাকে অ্যাভয়েড করতে, রেডি সুগারটা হলো সবচেয়ে ক্ষতিকারক। আচ্ছা, প্রোটিনের ব্যাপারে গেলে আমার প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী সাহেবের কথা মনে পড়ে, উনি 90 দশকে উনি ঠিক এরকম একটা অনুষ্ঠান করতেন, আমি একটা অনুষ্ঠান শুনেছিলাম ওনার, উনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, তুমি হয়তো জানো, তো উনি একটা অনুষ্ঠান করতেন আপনার স্বাস্থ্য, ওটার নামও ছিল আপনার স্বাস্থ্য,
চমৎকার।
তো উনি বলেছিলেন যে আপনারা যখন মিট কিনবেন তখন কয়টা লেগ ওই অ্যানিমেলটার কয়টা লেগ আছে এটা একটু দেখবেন। টু লেগ ইজ অলওয়েজ বেটার দেন ফোর লেগ, মানে মুরগির গোশটা আপনার তোমার খাসির গোশ কিংবা গরুর গোশের থেকে ভালো। তো এখানে আমি আরেকটু অ্যাড করব যে সবচাইতে বেস্ট প্রোটিন কিন্তু ফিশ, আর যদিও ডালকে সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয় কিন্তু ডাল কিন্তু একটা গুড সোর্স অফ প্রোটিন। সাথে বলবো যে যে সমস্ত নাটস কুড বি এ ভেরি গুড সোর্স অফ প্রোটিন। তো এইগুলো অল্টারনেট সোর্সগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সবসময় আমরা গোশ খাই কিন্তু এছাড়াও কিন্তু আমরা প্রোটিনের ঘাটতি আমরা অন্যভাবে মেটাতে পারি। তো এই গেল মোটামুটি ডায়েটের ব্যাপারে। এক্সারসাইজের ব্যাপারে আসি, এক্সারসাইজটা রেগুলার এক্সারসাইজ করলে ওটা রেগুলার হতে হবে। আমি আজকে করলাম আর দশ দিন করলাম না, তো এইটা কিন্তু আসলে কাজে লাগে না। আর আমার মতে সবচাইতে ভালো এক্সারসাইজ যেটা কোনো পয়সাও খরচ হয় না, জিমেও যেতে হয় না, সেটা হলো ওয়াকিং। তবে ওয়াকিং এর ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে যে নর্মাল স্পিডে ওয়াকিং কিন্তু তেমন কোনো কাজে লাগে না। ওয়াকিংটা হতে হবে ব্রিস্ক ওয়াকিং, যেটাকে আমরা বলি পাওয়ার ওয়াকিং। তো এইটা করতে হবে। আর যদি এখন রিকমেন্ড করে 45 মিনিটস অফ ওয়াকিং 5 ডেজ এ উইক অ্যাটলিস্ট, এটা যদি করা যায় তাহলে একটা খুব ভালো একটা জিনিস হবে। যারা স্পোর্টস করেন, পার্টিকুলারলি লন টেনিস খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তো এটা কিন্তু খুবই ভালো একটা এক্সারসাইজ। জগিং, সুইমিং, সাইক্লিং এগুলো যদি যারা এনজয় করে তাদের জন্য এগুলো হতে পারে খুব ভালো এক্সারসাইজ। তো এট দি এন্ড অব দি ডে সবারই কিছু না কিছু এক্সারসাইজ করা দরকার।
আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আজকে আমরা এটা নিয়ে একটা খুব ভালো আমাদের আইডিয়া হলো যে লাইফস্টাইল মডিফিকেশন, স্পেশালি একটা ডায়াবেটিক পেশেন্টের কিভাবে হওয়া উচিত। আর শুধু ডায়াবেটিক না, আমরা যারা নর্মাল আছি বাট রিস্ক ফ্যাক্টর তো থাকেই অনেকের, তো তারা যদি এভাবে মেনে চলে আমার মনে হয় তারা আসলে অনেক অসুখ ডায়াবেটিস থেকে স্পেশালি রক্ষা পেতে পারে। তো আপনারা শুনলেন আজকের আমাদের অনুষ্ঠান, আশা করি আপনাদের সকলের ভালো লাগছিল এবং আমাদের অনুষ্ঠান কন্টিনিউ হবে আগামী মাসে। আবার আপনাদের মাঝে ফিরে আসব। ডক্টর আনোয়ারকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা উনার একটি পছন্দের গান দিয়ে অনুষ্ঠানটি শেষ করব। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন।
তোমাদেরকেও ধন্যবাদ।
আসে যা খাঁচার ভিতর আছি পক্ষে কমনে, আসে যা দরজা মধ্যে মধ্যে ঝরকা কাটা কোঠা আইনা মহল তাই কমনে আসে যা অচিন পাখি কমনে আসে যা। পক্ষীটির মন ব্যবহার